السلام علیکم ورحمۃ اللہ. اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
রেদওয়ান উল্লাহ আলাইহিমের মহিমা, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের জীবন আদর্শের বরাতে কথা বলেছিলাম। কোন কোন সাহাবীর জীবন আদর্শ তুলে ধরেছিলাম, আরো কিছু বর্ণনা করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে সম্ভব হয়ে ওঠেনি। পরে মানুষের পত্রের মাধ্যমে এই উপলব্ধি জেগেছে যে অন্তত পক্ষে যে নোটস নিয়েছিলাম তা শুনিয়ে দেই, যেন সাহাবাদের অবস্থা, তাদের কোরবানি সম্পর্কে জ্ঞান লাভের পাশাপাশি তাদের জীবন আদর্শ, তাদের উত্তম নমুনা অবলম্বনের প্রতি যেন দৃষ্টি আকৃষ্ট হয়। তাই এ প্রেক্ষাপটে আমি আজকে কথা বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহান সাহাবী ছিলেন আবু ওবাইদা বিন আল জাররাহ। সাহাবী হিসেবে নিশ্চয়ই তার অনেক বড় এক মর্যাদা ছিল, অনেক বৈশিষ্ট্য এবং বিশেষত্বের অধিকারী ছিলেন, কিন্তু তার বিশ্বস্ততা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সনদ তাকে প্রদান করেছেন তার উল্লেখ রওয়ায়েতে বা ঘটনা এভাবে দেখা যায়। নাজরানের প্রতিনিধি দল যখন কাউকে তাদের কাছ থেকে কর সংগ্রহের জন্য পাঠানোর অনুরোধ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে অবশ্যই এমন এক ব্যক্তিকে প্রেরণ করব, এমন এক বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো যিনি মূর্তিমান বা যিনি বিশ্বস্ততার মূর্ত প্রতীক। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মাথা উঁচিয়ে তাকাচ্ছিলেন যে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সম্মান দান করছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু ওবায়দা দণ্ডায়মান হন। হযরত আবু ওবায়দাকে সেখানে পাঠানোর ঘোষণা করেন বা পাঠানোর ঘোষণা দেন। তার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এক উক্তি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এইভাবে দেখা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল উম্মতের একজন আমিন বা বিশ্বস্ত ব্যক্তি থেকে থাকে। হে আমার উম্মত, আমাদের আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হলেন ওবাইদা বিন জাররাহ। কত মহান এক সম্মান যাতে তিনি তাকে ভূষিত করেছেন। ওহদের যুদ্ধের প্রেক্ষাপটে তার এমন একটি ঘটনার উল্লেখ দেখা যায় যা তাকে এক সুমহান মর্যাদা দিয়েছে। ওহদের যুদ্ধে ইসলামের শত্রুদের পক্ষ থেকে যখন প্রবলভাবে পাথর বর্ষিত হল, যুদ্ধের অবস্থা পাল্টে যায় মুসলমানদের বিজয় লাভের পর, তখন একটি গিরিপথ খালি ছেড়ে আসার কারণে কাফেরেরা পুনরায় হামলা করে, অনেক পাথর তারা নিক্ষেপ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর ছুড়ে তারা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে খুব জোরে পাথরের আঘাত আসে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেটের দুটো আংটা যা তিনি পরে রেখেছিলেন, লোহার আংটা ছিল, তা ভেঙে তার পবিত্র গালে ঢুকে যায়। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু ছিলেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র গাল থেকে এই আংটা বের করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রথমে একটি আংটা তিনি নিজের দাঁতে কামড়িয়ে জোরে টানেন, গভীরে প্রথিত ছিল, সেটি বেরিয়ে আসে, কিন্তু এত জোর দিতে হয়েছে যে সেই আংটা বের হতেই হযরত আবু ওবায়দা পিছনে পড়ে যান, একই সাথে তার সম্মুখের একটি দাঁত ভেঙে যায়। এরপর দ্বিতীয় কড়াকেও দাঁত দিয়ে কামড়িয়ে টেনে জোরে বের করেন, এর ফলে তার দ্বিতীয় দাঁত ভেঙে যাওয়ার একইভাবে তিনি পিছনে পড়ে যান। এত গভীরে প্রথিত ছিল সেই কড়া মহানবী সাল্লামের পবিত্র গালের মাংসে, এটি ছিল সেই প্রেম এবং ভালোবাসার ঘটনা যা চিরকাল আবু ওবায়দার নামকে জীবিত রাখবে। ঘটনায় উল্লেখিত রয়েছে যে তখন মানুষ বলত, সামনের দুদাঁত ভাঙা ব্যক্তি এত সুদর্শন যে এমন সুদর্শন আবু ওবায়দার মতো এমন সুদর্শন ব্যক্তি আমরা দেখি, প্রায় সময় দাঁত ভাঙলে চেহারার সৌন্দর্যে প্রভাব পড়ে, কিন্তু দাঁত ভাঙা সত্ত্বেও তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তার বিনয়ে পারস্পরিক সহযোগিতা এবং প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে বিষয় এর নিষ্পত্তি সংক্রান্ত ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে এক অভিযানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমর বিন আল আসকে মিশনের প্রধান নিযুক্ত করে পাঠিয়েছেন। সেখানে গিয়ে জানা গেল শত্রুর সংখ্যা অনেক বেশি, তাদের সেনাবাহিনীতে বেশিরভাগ ছিল বেদুইন মহাজের এবং জ্যেষ্ঠ সাহাবীর সংখ্যা ছিল খুবই কম। তখন হযরত আমর বিন আল আস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চেয়ে পাঠান, রেইনফোর্সের অনুরোধ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু ওবায়দার নেতৃত্বে একটি সৈন্যদল পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওবায়দাকে নসিহত করেন যে উভয় আমির পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করো, কিন্তু আমর বিন আল আস ভেবেছেন যে এই সৈন্যদল সাহায্যের জন্য এসেছে, তার নেতৃত্বাধীন এসেছে নতুন সৈন্যদল সাহায্যের জন্য। আবু ওবায়দার সৈন্যদেরকে তিনি সরাসরি দিক নির্দেশনা প্রদান আরম্ভ করেন। হযরত আবু ওবায়দার অধীনে যে সাহাবীরা ছিলেন তাদের বলা সত্ত্বেও যে হযরত আবু ওবায়দাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিযুক্ত করে পাঠিয়েছেন, আমির নিযুক্ত করেছেন, আর স্বাধীন স্বতন্ত্র আমির হিসেবে তাকে পাঠিয়েছেন, কিন্তু বলেছিলেন যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তোমরা যুদ্ধ করবে। আমর বিন আস নিজ বাহিনীর সেনাপতি ছিলেন আর তিনি ছিলেন নিজ বাহিনীর, কিন্তু পরস্পর সহযোগিতা কাজ করতে বলেছেন। আমর বিন আল আস বলেন যে আমি আমির, প্রথমে আমাকে পাঠানো হয়েছে। তখন কোনো বিতর্কে লিপ্ত না হয়ে হযরত আবু ওবায়দা বলেন যে যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এক স্বাধীন স্বতন্ত্র আমির হিসেবে পাঠিয়েছেন, কিন্তু একই সাথে পারস্পরিক সহযোগিতার নির্দেশও দিয়েছেন, তাই আমার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। আপনি আমার কথা মানুন বা না মানুন, আমি সব বিষয়ে আপনার আনুগত্য করব। অতএব এ হলো পরিস্থিতির স্পর্শকাতরতার সময় সঠিক সিদ্ধান্ত করে মুসলমানদের সম্মিলিত শক্তি বৃদ্ধির জন্য নিজের মতামতকে পরিহার করা। এই পারস্পরিক সহযোগিতাই মুসলমানদের এক মহান শক্তিতে পরিণত করতে পারে, যার আজকে আজ একান্ত প্রয়োজন রয়েছে। হায় মুসলমান নেতৃবৃন্দ যদি এটি বুঝত যে কিভাবে পারস্পরিক সহযোগিতা করতে হয়, রাষ্ট্র কার্য ন্যায়ের ভিত্তিতে পরিচালনা করা আর শত্রুদের বশীভূত করার দৃষ্টান্ত হযরত আবু উবাইদার সত্তায় আমরা দেখতে পাই। রোমের বাদশাহ যখন সৈন্য একত্রিত করে মুসলমানদের মোকাবেলার জন্য প্রেরণ করে, তখন মুসলমান সেনাবাহিনীর সেনাপতি ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানরা প্রথমে মহান বিজয় লাভ করে, মুসলমান এলাকা করতলগত করে। এরপর রোমের বাদশাহ অনেক বড় সেনাবাহিনী প্রেরণ করে, খ্রিস্টানদের অনেক অঞ্চল মুসলমানদের করতলগত ছিল। হযরত আবু উবাইদা জেনারেলদের সাথে পরামর্শের পর তখন এই কর্মপন্থা নির্ধারণ করেন যে সাময়িকভাবে কোনো কোনো শহর আমাদের ছেড়ে দেওয়া উচিত, মুসলমান যে এলাকা জয় করেছে সেই এলাকা তারা ছেড়ে দেয়। কিন্তু বিজয়ের পর সেখানকার অমুসলিমদের কাছ থেকে যেহেতু কর সংগ্রহ করেছিল মুসলমানরা, সেই কর তাদেরকে বলে ফেরত দেন যে সাময়িকভাবে তোমাদের নিরাপত্তা প্রদান আমাদের জন্য সম্ভব নয়, তোমাদের অধিকার প্রদান সম্ভব নয়, তাই তোমাদের কাছ থেকে করস্বরূপ যেই টাকা আমরা উঠিয়েছিলাম তা ফেরত দিচ্ছি। হোমসের খ্রিস্টানদের আর বিজিত এলাকার লোকদের লক্ষ লক্ষ টাকা ফেরত দেন। এই ন্যায় বিচার আর এই বিশ্বস্ততার এই আমানতের অমস্তের দুর্বলতার প্রভাব পড়ে যায়। স্থানীয় খ্রিস্টান বাসিন্দা মুসলমানদের বিদায় দিতে গিয়ে কাঁদছিল আর হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া করছিল আল্লাহ তাআলা অচিরেই তোমাদের ফিরিয়ে আনুন। তো এরা ছিল সেই জাতি বা সেই শ্রেণী যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে বসবাস করে ন্যায় এবং ইনসাফের সেই মান প্রতিষ্ঠা করেছেন যা ধারণা পূর্বেও কারো জন্য করা সম্ভব ছিল না আর এখনও সম্ভব নয়। আজকে পৃথিবীর নিরাপত্তার নিশ্চয়তায় এই ন্যায় বিচার আর ইনসাফ এবং আমানতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব। পরাশক্তিগুলোর দুর্বল দেশগুলোর নিজের ইচ্ছা অনুসারে বাধ্য করার ভিতর নয় যে আমাদের ইচ্ছা অনুসারে চলো নতুবা তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর সেটিও নয় যা বেশিরভাগ মুসলমান দেশে ঘটছে যে জনসাধারণের কাছে কর সংগ্রহ করে সেই টাকা তাদের জন্য খরচ করার পরিবর্তে নিজেদের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। আবার রসুল প্রেমের নারা উচ্চকিত করে আর সাহাবিদের ভালোবাসার ধ্বনি প্রতিধ্বনিত করে। হযরত আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, বদান্যতা আর দানশীলতার আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য খ্যাতি রাখতেন। মহানবী বলেন যে আব্বাস কুরাইশের সবচেয়ে উদার এবং দানশীল আর আত্মীয়তার বন্ধন রক্ষাকারী ছিলেন। এই কথা শুনে হযরত আব্বাস 70 জন ক্রীতদাসকে স্বাধীনতা দেন, মুক্তকরণ এই ছিল তাদের উদারতা এবং দানশীলতার মান। এরপর আসবে হযরত জাফরের কথা, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই এবং আলীর আপন ভাই ছিলেন। তিনি প্রথম যুগে ইসলাম গ্রহণের সৌভাগ্য পেয়েছেন। মক্কায় প্রতিকূল পরিস্থিতির কারণে ইথিওপিয়ার দিকে হিজরত করেন। মক্কাবাসীরা যখন জানতে পারে তখন তারা তাদের দুজন নেতাকে উপহার উপঢৌকন সহ হাফসা ইথিওপিয়া প্রেরণ করে, সেখানকার নেতৃবৃন্দের জন্য উপহার উপঢৌকন পাঠায়। এই বার্তা দিয়ে যে আমাদের কিছু অবুঝ যুবক নিজেদের ধর্ম ছেড়ে তোমাদের দেশে এসে গেছে আর তোমাদের ধর্ম এরা অবলম্বন করেন, নূতন ধর্ম, সম্পূর্ণভাবে নূতন ধর্ম এরা আবিষ্কার করেছে, সর্দারদের মাধ্যমে, প্রভাবশালী লোকদের মাধ্যমে সুপারিশ করানোর চেষ্টা করেছে উপহার উপঢৌকন দিয়ে, মিনতি করে যে পৃথিবীর বাদশার সাথে সাক্ষাৎ সুযোগ করে দাও। বাদশার জন্য তারা অনেক উপহার উপঢৌকন নিয়ে এসেছিল, সাক্ষাৎ হয়, বাদশাকে উপহার দিয়েছে। যাই হোক, নাজাশি যিনি ইথিওপিয়ার বাদশাহ ছিলেন, তাদের কথা বা কাফেরদের বা মক্কার প্রতিনিধিদের কথা শোনার পর মুসলমানদেরকে রাজদরবারে ডাকেন। মুসলমানরা গভীর উৎকণ্ঠার সাথে রাজদরবারে যায়, জানা ছিল কি ব্যবহার করবো। নাজাশি জিজ্ঞেস করে যে এর কারণ কি যে তোমরা নিজেদের ধর্ম পরিত্যাগ করেছ, পূর্বের কোন উম্মতের ধর্ম অবলম্বন করেন আর আমাদের ধর্ম নয়, অর্থাৎ খ্রিস্ট ধর্ম অবলম্বন করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমানদের প্রতিনিধিত্ব করেন এবং বলেন, হে বাদশাহ, আমরা ছিলাম এক অজ্ঞ জাতি, প্রতিমা পূজারী ছিলাম, মৃত প্রাণীর মাংস ভক্ষণ করতাম, অপকর্ম আর আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করা ছিল আমাদের নিত্য নৈমিত্তিক রীতি, আমাদের মাঝে শক্তিশালীরা দুর্বলদেরকে পদদলিত করত। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের মাঝে এক রসুল প্রেরণ করেন যার ভদ্রতা, যার সাধুতা, নিষ্ঠা আর বিশ্বস্ততা আর পবিত্রতা আর বংশের সম্ভ্রান্ততা সম্পর্কে আমরা সবিশেষ অবহিত ছিলাম। তিনি আমাদেরকে আল্লাহর তৌহিদ এবং একত্ববাদের প্রতি ডাকেন আর শিক্ষা দেন যে আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করি, কোনো প্রতিমারও যেন পূজা না করি। তিনি আমাদেরকে বিশ্বস্ততা, নিষ্ঠা, আত্মীয়তার বন্ধন রক্ষা, প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করতে বলেন আর বিনা কারণে যুদ্ধ রক্তপাত থেকে বারণ করেন, নির্লজ্জতা এড়িয়ে চলার শিক্ষা দেন, মিথ্যা বলা এবং এতিমের সম্পদ হরণ আর নিষ্পাপ লোকদের উপর অপবাদ আরোপ করা থেকে বারণ করেছেন। আমাদেরকে নির্দেশ দেন যে আমরা যেন এক অদ্বিতীয় খোদার ইবাদত করি। আমরা তাকে গ্রহণ করেছি, মেনেছি। এ কারণে আমাদের জাতি আমাদের বিরোধিতা আরম্ভ করে, আমাদেরকে কষ্ট দেয়, দুঃখের মুখে ঠেলে দেয় আর এ কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় আমরা স্বদেশ ছেড়ে আপনার আশ্রয়ে এসে যাই, কেননা আপনার ন্যায়পরায়ণতা এবং সুবিচারের খ্যাতি আমরা শুনেছি। হে বাদশাহ, আমরা আশা করি এদেশে আমাদের উপর কোনো জুলম এবং অত্যাচার করা হবে না। নাজাশি এই বক্তৃতায় গভীরভাবে প্রভাবিত হন এবং বলেন যে তোমাদের রসুলের প্রতি যে বাণী অবতীর্ণ হয় তার কিছু আমাকেও পড়ে শোনাও। তখন তিনি সূরা মরিয়মের কতক আয়াত পাঠ করেন এবং এত সুললিত কণ্ঠে পাঠ করেন, তেলাওয়াত করেন, যে নাজাশির চোখে পানি নেমে আসে, তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায় এবং বলেন যে খোদার কসম, মনে হয় যেন এ বাণী এবং হযরত মুসার প্রতি যে শিক্ষা অবতরণ হয়েছে তা একই উৎস থেকে উৎসারিত। মক্কার দূতদেরকে বলেন যে এদেরকে আমি তোমাদের হাতে সাথে ফেরত পাঠাবো না, এরা এখানেই থাকবে। মক্কার দূতরা পরামর্শের পর আরেকটি কৌশল অবলম্বন করে আর বাদশাকে বলে যে এরা হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে মানে না, তার মর্যাদার হানি করে। বাদশাহ পুনরায় মুসলমানদেরকে ডাকেন আর হযরত ঈসা সম্পর্কে তাদের বিশ্বাস কি তা জিজ্ঞেস করেন। তখন হযরত জাফর বলেন, যে এই সম্পর্কে আমাদের নবীর প্রতি এক বাণী অবতীর্ণ হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রসুল ছিলেন, যাকে খোদা তাআলা দিয়েছেন কুমারী মরিয়মকে নাজ্জাশি মাটি থেকে একটা খড়ের টুকরো উঠিয়ে বলে যে তোমরা ঈসার যে মর্যাদা বর্ণনা করেছ, ঈসার মর্যাদা এতটুকু বেশি নয়, অর্থাৎ এই খড়ের সমানও বেশি নয়। আর বলেন যে এখানে তোমাদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে, তোমাদের প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি আর জ্ঞান সেখানে মুসলমানদের বসবাসের পরিস্থিতি এবং পরিবেশ উপহার দিয়েছে। এক সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর, তার মা খুবই সম্পদশালী ছিলেন, ধনবতী ছিলেন, অনেক প্রাচুর্যের মাঝে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছে, উন্নত মানের পোশাক পরিধান করতেন, এক সুদর্শন যুবক ছিলেন। সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুসআব, হযরত মুসআব কে আমি স্বাচ্ছন্দ্যের যুগেও দেখেছি আর ইসলাম গ্রহণের পরও দেখেছি, খোদা তালার পথে অসাধারণ দুঃখ বরণ করে নিয়েছিলেন। হযরত সাদ বলেন যে আমি দেখেছি সে যুবক যে অনেক প্রাচুর্যের মাঝে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, তার অবস্থা দেখুন, কঠোর পরিস্থিতির কারণে তার শরীর থেকে চামড়া সেভাবে খসে পড়ছে যেভাবে সাপের খোলস খসে পড়ে। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মুসআবকে এই অবস্থায় দেখেন যে তিনি অধিবেশনে যখন আসেন তখন জোড়াতালি যুক্ত কাপড় পরে এসেছেন, যে তারে লাগিয়েছেন তাও চামড়া পেয়েছেন কোথায় বা কোনো জায়গায় তা কাপড়ে সেলাই করে নিয়েছেন। তার এই অবস্থা দেখে সাহাবিদের মাথা ঝুঁকে যায়, অনেকেই তার মর্যাদা এবং প্রাচুর্যপূর্ণ অবস্থা পূর্বে দেখেছেন, কেননা তারা তার সাহায্য করতে পারতেন না। বৈঠকে এসে যখন হযরত মুসআব সালাম করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন্তরিক ভালোবাসার সাথে তার সালামের উত্তর দেন। আর এই সম্পদশালী ব্যক্তির পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থার নিরিখে তিনি সাহসলামের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, তার মনোবল দৃঢ় করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ বস্তু পূজারীরা বস্তু জগৎ নিয়েই সন্তুষ্ট থাকুক, আমি মুসআবকে সে যুগেও দেখেছি যখন মক্কা নগরীতে তার চেয়ে বেশি সম্পদশালী আর কেউ ছিল না। ইনি পিতামাতার সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন, পানাহারের সকল উন্নত মানের নেয়ামত হস্তগত ছিল, কিন্তু খোদার রসুলের ভালোবাসা তাকে এমন পর্যায়ে পৌঁছিয়েছে আর তিনি সেই সব কিছু খোদা তালার সন্তুষ্টির জন্য বিসর্জন দিয়েছেন, খোদা তালা তার পবিত্র চেহারায় জ্যোতি দিয়েছেন। হযরত মুসআব তবলিগেরও সুগভীর দক্ষতা রাখতেন, খুব ভালোবাসার সাথে তবলিগ করতেন এবং বলতেন, যাদের তবলিগ করতেন তাদেরকে বলতেন আমার কথা পছন্দ হলে শোনো, যদি পছন্দ না হয় পরিত্যাগ করো এবং তোমরা যেতে পারো। মদিনার অপরিচিত লোকদের কাছে সত্যের বাণী পৌঁছিয়েছেন, অনেকেই তার তবলিগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত মুসআব বিন রবি, হযরত সাদ বিন রবি আরেকজন আনসারী সাহাবি ছিলেন, মদিনায় হিজরত করে আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তোলা আরম্ভ করেন সাহাবিদের মাঝে। মহানবী ইসলাম তাকে হযরত আব্দুর রহমান বিন আউফের ভাই নির্ধারণ করেন, সাদ তাকে ঘরে নিয়ে যান, আতিথ্য করেন এবং বলেন যে ভ্রাতৃত্বের এই সম্পর্ক দৃঢ় করার জন্য আমার মন চায় আমার অর্ধেক সম্পত্তি আপনাকে দিয়ে দেই, এমনকি এটিও বলেছেন যে আমার দুই স্ত্রী আছেন, যাকে আপনার পছন্দ হয় আমি তালাক দিয়ে দিই, আপনি তাকে বিয়ে করুন। হযরত আব্দুর রহমান বিন আউফ মোমেন সুলভ মহিমা ছিল যার মাঝে, তিনি বলেন তোমার সম্পদ, তোমার সম্পত্তি, তোমার স্ত্রী তোমার জন্যই বরকতের কারণ হোক, আল্লাহ এতে সবিশেষ বরকত এবং কল্যাণ সৃষ্টি করুন, রেখে দিন। এবং বলেন আমি ব্যবসায়ী মানুষ, আমার দিন কেটেই যাবে, আমাকে শুধু বাজারের পথ দেখিয়ে দাও এবং তোমার পবিত্র আবেগ এবং আন্তরিকতার জন্য আমি কৃতজ্ঞ। এইভাবে ব্যবসা আরম্ভ করেন। আর এক সময় এমন আসে অনেক সম্পদশালী ব্যবসায়ীদের মাঝে গণ্য হতেন, লক্ষ কোটি টাকার ব্যবসা ছিল তার। হযরত সাদ বিন রবি ওহদের যুদ্ধেও অংশ নেন এবং এই যুদ্ধেই শাহাদত বরণ করেন। তার শাহাদতের ঘটনা এভাবে লেখা আছে যে উবাই বিন কাব বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন যে সাদ বিন রবিকে খুঁজে বের করো, তাকে শত্রুদের মাঝে পরিবেষ্টিত দেখেছে যুদ্ধকালে, তিনি বলেন আমি সাদকে ডাকতে ডাকতে বের হই, সাদ পর্যন্ত পৌঁছলাম, দেখলাম যে তিনি চরমভাবে ক্ষতবিক্ষত এক জায়গায় ভূপাতিত রয়েছেন। আমি বললাম মহানবী সাল্লাল্লাহু ইসলাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম পাঠিয়েছেন এবং আপনি কেমন আছেন তা জানতে চেয়েছেন। হুজুর সাদ প্রত্যুত্তরে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সালাম পৌঁছাবেন আর নিবেদন করবেন আমার পক্ষ থেকে যে বর্ষা এবং তীরের আঘাতে আমি জর্জরিত, বাজ্যত প্রাণ রক্ষা পাওয়া সম্ভব মনে হচ্ছে না। আর বলো যে হে আল্লাহ রসুল, পূর্বে যত নবী অতিবাহিত হয়েছেন তাদের চোখ স্বজাতির পক্ষ থেকে যতটা প্রশান্তি লাভ করেছিল, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি আপনার নয়নকে স্নিগ্ধ করুন আমাদের পক্ষ থেকে। আমাদের জাতিকে সালাম দেওয়ার পর এটি বলো যে যতদিন আল্লাহ রসুল তোমাদের মাঝে জীবিত আছেন, এই আমানতের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা তোমাদের দায়িত্ব। স্মরণ রেখো, তোমাদের মাঝে এক ব্যক্তিও যদি জীবিত থাকে আর সে যদি এই আমানতের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো ত্রুটি দেখায়, তাহলে কিয়ামত দিবসে খোদা তাআলার দরবারে তোমাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। এই বাণী দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। হযরত উসাইদ বিন উজাইর আনসারি, যিনি হযরত মুসাইবের মাধ্যমে ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন, তার আধ্যাত্মিক মর্যাদা সম্পর্কে রয়েত রয়েছে। তিনি বলতেন আমার তিনটি অবস্থা এমন রয়েছে যে এগুলোর কোনো একটি যদি আমার উপর বিরাজ করে পূর্ণমাত্রায়, তাহলে আমি নিজেকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত গণ্য করব। প্রথমটি হলো আমি যখন কোরআন করিম তেলাওয়াত করি বা অন্য কেউ যখন যদি তেলাওয়াত করে আর আমি শুনি, তখন যেই ভীতিকর অবস্থা আমার উপর বিরাজ করে কোরআন শুনে, যদি তা স্থায়ী হয় তাহলে আমি নিজেকে জান্নাতীদের অন্তর্ভুক্ত গণ্য করব। দ্বিতীয় কথা, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন আর আমি গভীর মনোযোগ সহকারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত শুনি, তখন আমার উপর যে অবস্থা বিরাজ করে তা যদি স্থায়ী রূপ ধারণ করে, তাহলে আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হব। তৃতীয়ত, আমি যখন কোনো জানাজায় যোগদান করি, আমার অবস্থা এমন হয় যে যেন সেটি আমারই জানাজা আর যেন আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটি আমার অবস্থা হয়। যদি এই অবস্থা আমার ভয়ের এই অবস্থা যদি আমার স্থায়ী হয় তাহলে আমি বা স্থায়ী হতো, তাহলে আমি নিজেকে জান্নাতীদের অন্তর্ভুক্ত গণ্য করতাম। তো এটি ছিল তার পরম ক্ষুধাভীতির পরিচায়ক। আর এই অবস্থাই মানুষের মাঝে ক্ষুধাভীতিকে জাগ্রত রাখে আর মানুষ তখন নেক কর্মের বিষয়ে সচেষ্ট থাকে, যে তার সে সবসময় প্রতিটি মুহূর্তে ক্ষণে খোদা তালা হৃদয়ে বিরাজ করেন। তার সর্বদা এই অবস্থা বিরাজ করা তার, যে এটি হলে আমি জান্নাতি হব। এই বিভিন্ন অবস্থা যার তিনি সম্মুখীন হন আর সবসময় তার এই ধরনের অবস্থা বিরাজ করা, এটি প্রমাণ করে যে নিশ্চয় তিনি জান্নাতীদের অন্তর্ভুক্ত ছিলেন, খোদা সন্তুষ্টি অর্জনকারী ছিলেন। তার একটি বিশেষত্ব হল ইবাদত এবং নামাজের প্রতি গভীর ভালোবাসা। পাড়ার মসজিদের তিনি ইমাম ছিলেন, অসুস্থতার সময়ও মসজিদে আসতেন, নামাজের জন্য অনেক সময় দাঁড়িয়ে নামাজ পড়া অসম্ভব হলেও মসজিদে এসে বসে নামাজ পড়তেন, যেন বা জামাত নামাজের যে সওয়াব থেকে তিনি বঞ্চিত হন, এ ছিল তার অবস্থা। আর এই হলো আমাদের জন্য উত্তম আদর্শ, এই হলো ইবাদত, সেসব ইবাদত গুজার লোকদের জীবন আদর্শ। তার মতামত অত্যন্ত সঠিক হতো, উন্নত মানের পরামর্শ দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসায়দের মতামত আসার পর বলতেন যে এখন আর মতভেদ করা যুক্তিযুক্ত হবে না। অনুরূপভাবে হযরত আবু বকর এবং ওমরের খেলাফতের যুগও তিনি পেয়েছেন। হযরত ওমরের খেলাফতকালে তিনি ইন্তেকাল করেছেন, খেলাফতের প্রতি অসাধারণ ভালোবাসার ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। অউস গোত্রের নেতা ছিলেন, গোত্র প্রধান ছিলেন, গোত্রকে বলেন যে গোত্রের লোকদেরকে বলেন যে মদিনার অন্য কোনো গোত্র মতভেদ করুক বা না করুক খেলাফতের সাথে, আমরা কখনো কোনো মতভেদে লিপ্ত হব না, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করব। আরেকজন আনসারি সাহাবীর নাম হল উবাই বিন কাব, তিনি একজন নেক কর্মশীল আলেম ছিলেন, রীতিমতো পাঁচ বেলার নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে পড়তেন। নামাজ রীতিমতো বা নিয়মিত নামাজ পড়া সম্পর্কে মহানবীর এক উক্তি শোনান, ফজরের নামাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকজন লোক সম্পর্কে জিজ্ঞেস করেন যে তারা নামাজে আসেনি। এরপর তিনি বলেন যে দুই বেলার নামাজ অর্থাৎ ফজর ও ইশা দুর্বল ইমানের লোক এবং মুনাফেকদের জন্য খুবই কষ্টকর হয়েই থাকে। যদি তারা জানে যে এই দুই নামাজের সওয়াব বা পুণ্য কত বেশি, তাহলে তারা অবশ্যই এইসব নামাজে যোগ দেবে, হামাগুড়ি দিয়ে আসতে হলেও। ফজর এবং এশা সম্পর্কে তিনি বেশিরভাবে তাকিদপূর্ণ নির্দেশনা দিয়েছেন। কিছু বিষয়ের সমাধান সংক্রান্ত বর্ণনাও তার রয়েছে। একবার এক ব্যক্তি হযরত উবাই বিন কাবকে প্রশ্ন করেন যে সফরকালে পথিমধ্যে আমরা একটা চাবুক পেয়েছি, ঘোড়া চালানোর জন্য ব্যবহৃত হয় চাবুক, জিজ্ঞেস করেন যে কি করব। হযরত উবাই বলেন যে এটি তো একটি চাবুক, একবার আমি 100 দিনার পেয়েছিলাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করি, এক হারানো বস্তু আমি পেয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে 1 বছর পর্যন্ত এর ঘোষণা করো যে আমি হারানো বস্তু পেয়েছি, মালিক এসে যখন এসে যেন নিয়ে যায়। 1 বছর ঘোষণার পরও যখন মালিক আসেনি, আমি 100 দিনার নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আরও 1 বছর এলান করো বা ঘোষণা করো, পরবর্তী বছরের মাথায়ও যখন কেউ আসেনি তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আর 1 বছর ঘোষণা অব্যাহত রাখো। তৃতীয় বছরের ঘোষণার পরও, এলানের পরও যখন কেউ আসেনি, চতুর্থবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনি জিজ্ঞেস করেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে দিনার এখন তুমি নিজে ব্যবহার করো নির্দ্বিধায়। এই তো এই হলো তাকওয়ার মান। একবার তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন যে হে আল্লাহ রসুল, আমি যখন দোয়া করি আপনার প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করতে আমার মন চায়, দরুদের এক দোয়ার 1/4 যদি দরুদে কাটাই এটি কি যথার্থ হবে? মানুষ আসলাম বলেন যতটা মন চায় দরুদ পড়ো, ইচ্ছা হলে বা মন চাইলে এর চেয়ে বেশি পড়তে পারো। তখন হযরত উবাই বলেন যে যদি দোয়ার 1/2 আমি দরুদের মাঝে কাটাই তাকে যথাযথ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে যতটা চাও পড়ো, এর চেয়ে বেশি যদি পড়তে চাও পড়তে পারো সেটি উত্তম হবে। হযরত উবাই বলেন, যদি দোয়ার দুই তৃতীয়াংশ সময় দরুদে অতিবাহিত করি তা কি যথার্থ হবে? তিনি বলেন, যতটা চাও পড়ো, এর বেশিও পড়তে পারো, এর বেশি যদি পড়তে পারো পড়ো। তখন হযরত উবাই তার আন্তরিক বাসনা ব্যক্ত করতে গিয়ে বলেন যে, হে আল্লাহ রসুল, আমি দোয়ায় কেবল দরুদ পড়াই পছন্দ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে, যদি তোমার দোয়ার সময়ের বেশিরভাগ দরুদে কাটাও, খোদা তালা তোমার সকল দুঃখ বেদনার দূরীভূত করার দায়িত্ব নিজেই নেবেন, তোমাদের পাপ ক্ষমা করা হবে, তোমার পাপ ক্ষমা করা হবে, আর এটি খোদার দৃষ্টিতে তোমার উচ্চ মর্যাদার কারণ হবে। কোরআনের প্রতিও তার গভীর ভালোবাসা ছিল, অজস্র ধারায় তেলাওয়াত করতেন, তার আমানত এবং বিশ্বস্ততাও ছিল পরম মার্গের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে যাকাত সংগ্রহের জন্য নিযুক্ত করেন। মদিনার পার্শ্ববর্তী গোত্র বনি আজরা এবং বনি সাদে প্রেরণ করেন। তিনি বলেন, আমি সেখানে গিয়ে যাকাত সংগ্রহ করি, ফেরার পথে মদিনার কাছে এমন এক নিষ্ঠাবান ব্যক্তির সাথে দেখা হয় যার পুরো উট পালের উপর এক বছর বয়স্ক এক উটনি যাকাত নির্ধারিত হয়। তার কাছে উট ছিল যাকাত দ্বারা এক বছর বয়স্ক এক উটনি। আমি বললাম যে, এক বছর বয়স্ক এক উটনি যাকাত হিসাবে দিয়ে দেন। তিনি বলেন, এক বছর বয়স্ক এক উটনি যাকাত হিসাবে নিয়ে কি করবেন? এটিকে তো বাহন হিসেবে ব্যবহার করা যাবে না আর পণ্য আনার জন্য ব্যবহার করা যাবে না। আমি আপনাকে বয়স্ক এক সুন্দর উড়নি যাকাত হিসাবে দেব যা কোনো কাজেও আসবে। হযরত উবাই বিন কাব বলেন যে, আমি তাকে বললাম, আমি হলাম একজন আমিন মাত্র, আমানত বা যাকাত একত্রিত করতে এসেছি, বয়স্ক উড়নি নেব এটি আমার জন্য সম্ভব নয়। অপরদিকে দ্বিতীয় ব্যক্তিও ছিলেন নিষ্ঠাবান, তিনি জোর দিচ্ছিলেন যে বয়স্ক উটনি আপনি গ্রহণ করুন। তখন হযরত উবাই বলেন, তুমি মহানবীর কাছে এসে নিজেই বিষয় উপস্থাপন করার উটনি দাও। সেই সাহাবিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসেন এবং পুরো ঘটনা বর্ণনা করেন এবং বলেন যে, আপনি এই বয়স্ক উটনি গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কুরবানিতে সুগভীর আনন্দ প্রকাশ করেন এবং বলেন যে, যদি স্বতঃস্ফূর্তভাবে এই উট দিতে চাও তাহলে খোদা তোমাকে এর জন্য উত্তম প্রতিদান দেবেন। হযরত উবাই গভীর জ্ঞানের অধিকারী এক ব্যক্তি ছিলেন, কোরআনে কারীমের সুগভীর জ্ঞান ছিল, বৈঠকে গভীর জ্ঞান গর্ভ আলোচনা হতো। এক কথা, তার এক সুমহান মর্যাদা ছিল। সাহাবিদের এই সুমহান মর্যাদার কল্যাণই আজকে প্রবহমান রয়েছে যা থেকে আমরা লাভবান হই। হযরত মুসা আলাইহিস বলেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এমন কি জিনিস ছিল যার কারণে সাহাবারা এত নিষ্ঠা প্রদর্শন করেছেন? তারা শুধু প্রতিমা পূজার সৃষ্টি পূজাই পরিহার করেননি, বরং তাদের ভেতর থেকে জগতের প্রতি আকর্ষণী বা চাহিদায় হারিয়ে গেছে তারা খোদাকে দেখা আরম্ভ করেন। তারা গভীর উৎসাহ উদ্দীপনা নিয়ে খোদার পথে এমনভাবে নিবেদিত ছিলেন যে, যেন তাদের প্রত্যেকেই ছিলেন ইব্রাহিম। তারা পুরো নিষ্ঠার সাথে খোদার প্রতাপ প্রকাশার্থে সে কাজ করেছেন যার দৃষ্টান্ত এরপর আর কখনো সৃষ্টি হয়নি, আর সানন্দে খোদার পথে মৃত্যুবরণ করাকে গ্রহণ করেছেন। বরং কতক সাহাবি যারা তাৎক্ষণিকভাবে শাহাদতের সৌভাগ্য লাভ করেন, তারা ভেবেছেন যে, আমাদের নিষ্ঠায় হয়তো কোনো ত্রুটি আছে, যেভাবে এই কাজে আয়াতে উল্লেখ করেছে, মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির, অর্থাৎ তাদের কতক শাহাদত বরণ করেছেন আর কতক শাহাদতের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন যে, এখন দেখা উচিত যে অন্যদের মতো কি তাদের অভাব অনটন ছিল না, সন্তান সন্ততির ভালোবাসা এবং অন্যান্য মানুষের সাথে কি তার সম্পর্ক তাদের ছিল না, কিন্তু এই আকর্ষণ তাদেরকে এমনটা পাগল প্রায় করে রেখেছিল যে ধর্মকে সবকিছুর উপর তারা প্রাধান্য দিয়েছিলেন। তিনি আরো বলেন, মক্কায় কুরাইশের যে সমস্ত মোমেনেরা মহানবী সাল্লামের সমর্থন এবং হেফাজত করেছিলেন যাতে অন্য কোন জাতির মানুষ অন্তর্ভুক্ত ছিল না দুটি ব্যতিক্রম ছাড়া, এটি কেবল ইমানি শক্তি এবং তত্ত্বজ্ঞানের শক্তির সমর্থন এবং হেফাজত ছিল। খাপ থেকে কোনো তরবারিও তারা বের করেনি, কোনো বর্ষাও হাতে নেননি, বরং দৈহিক যুদ্ধ কঠোরভাবে বারণ ছিল। এটি একমাত্র ইমানি শক্তি এবং তত্ত্বজ্ঞানের জ্যোতির সমুজ্জ্বল অস্ত্র ছিল। অস্ত্রের সেই ঔজ্জ্বল্য, ধৈর্য, অবিচলতা, ভালোবাসা, নিষ্ঠা, বিশ্বস্ততা এবং ঐশী তত্ত্বজ্ঞান এবং ধর্মীয় তথ্য তারা সম্পর্কে ছিল। তারা মানুষকে দেখাতে গালি শুনতেন, তাদেরকে হত্যা করার হুমকি দেওয়া হতো, সকল প্রকার লাঞ্ছনা তারা দেখতেন, কিন্তু এমন প্রেমে তারা মত্ত ছিলেন যে কোনো কষ্টের ভ্রক্ষেপ করেননি, কোনো পরীক্ষায় তারা ভীতত্রস্ত হতেন না। ইহজাগতিক জীবনের দৃষ্টিকোণ থেকে মহানবী সাল্লাল্লাহু ইসলামের কাছে তখন কি ছিল, যার আশায় তারা নিজেদের প্রাণ এবং সম্মানকে হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন। জাতির সাথে পুরনো এবং লাভজনক সম্পর্ককে তারা ছিন্ন করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসচ্ছলতা, কাঠিন্য এবং শোচনীয় অবস্থা, শোচনীয় পরিস্থিতির সম্মুখীন ছিলেন, আর ভবিষ্যতে আশায় বুক বাঁধার মতো কোন লক্ষণ বা চিহ্ন বিদ্যমান ছিল না। অতএব তারা এই গরিব দরবেশ বাদশার, যিনি অসাধারণ এক বাদশাহ ছিলেন, এমন কষ্টদায়ক যুগে বিশ্বস্ততার সাথে ভালোবাসা এবং প্রেমে সমৃদ্ধ হৃদয়ে তার যে আঁচল ধরেছেন, যে যুগে ভবিষ্যতের সম্মানের তো সম্মানের আশা রাখা দূর কথা, স্বয়ং এই সুপুরুষ সংস্কারকের যে জীবন যাওয়ার আশঙ্কা ছিল, এই বিশ্বস্ততার সম্পর্ক শুধু ইমানি প্রেরণায় সমৃদ্ধ হয়েছিল, যার নেশায় তারা প্রাণ বিসর্জন দেওয়ার জন্য এমনভাবে দণ্ডায়মান হন যেভাবে একান্ত পিপাসার্থ ব্যক্তি সুমিষ্ট প্রস্রবণের সামনে অবলীলায় দাঁড়িয়ে যায়। সেরুল খেলাফায় তিনি বলেন, আরবি পড়ছি, এলাম রাহেমাকুমুল্লাহ, আন্নাস সাহাবাতা কুল্লাহুম কাজ জওয়ারহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া ফখরানা আল ইনসান فبعضهم كانوا كاليون وبعضهم كانوا كالاذان وبعضهم كالأيدي وبعضهم كالأرجل لرسول الرحمن وكلما عملوا من عمل وجهدوا من جهد وكانت كلها صابرة بهذه المناسبات وكانوا يبغون জন্য অঙ্গ প্রত্যঙ্গে সদৃশ্য ছিলেন, মানব জাতির গর্ব ছিলেন, রসুল্লাহর জন্য রহমান খোদার পক্ষ থেকে কতক চোখ সদৃশ্য, কতক কান আর কতক হাত সদৃশ্য ছিলেন, আর কতক পায়ের মতো ছিলেন। মহানবীর জন্য এই সাহাবিরা যে কাজেই করেছেন বা যে চেষ্টা প্রচেষ্টাই করেছেন, সেই সব কিছু সেই অঙ্গ প্রত্যঙ্গের সাথে একান্ত সামঞ্জস্যপূর্ণ ছিল। এর উদ্দেশ্য ছিল বিশ্ব প্রতিপালক খোদা তালার সন্তুষ্টি ছিল এই সব কিছু বিশ্ব উদ্দেশ্য। আল্লাহ তালা আমাদেরকে সাহাবিদের আদর্শ অনুকরণে আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসায় সমৃদ্ধ করুন। আমাদের প্রতিটি কর্ম যেন খোদা সন্তুষ্টির সন্ধানে হয়। নামাজের পর আমি এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো, এটি আরিফা ডিফেন্ট হলার সাহেবের জানাজা, ফাহিম ডিফেন্ট হলার সাহেবের স্ত্রীর জানাজা, যিনি বেলিনে বসবাস করছিলেন। 11 ডিসেম্বর বেলিনে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 62 বছর বয়সে ইন্তেকাল করেন। আলিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। পড়ালেখা শেষ করে তিনি এক ব্যাংকে চাকরি করতেন। 2002 সনে তার বিয়ে হাজার খলিফাত মসীহ আবে রহমাউল্লাহর মঞ্জুরির সাপেক্ষে ফাহিম ডিফেনহোলার সাহেবের সাথে হয়। তিনি একজন ডাচ আহমদি, তখন মরহুমাত ইসলাম গ্রহণ করেননি তখনও, কিন্তু জামাতের প্রতি গভীর আগ্রহ ছিল। বিয়ের পর তিনি রমজান মাসে অভিজ্ঞতা অর্জনের জন্য রোজা রাখেন। ফাহিম সাহেব তার স্বামীও একজন ডাচ আহমদি। তিনি বর্ণনা করেন, আমরা একদিন কথা বলছিলাম, তিনি ক্রন্দন আরম্ভ করেন। আমি ভাবলাম যে হয়তো কোনো শক্ত কথা আমি তাকে বলেছি যে কারণে কাছেন। পরে বরহমা বলেন যে তিনি তার এবং আহমদীয়তের তুলনা করছিলেন। এরপর তার অনুভূতি জাগে যে আমার এবং আহমদীয়তের মাঝে তারতম্য অনেক বেশি, আমি তো কখনো আহমদী মুসলিম হতে পারবো না। এই বঞ্চনার চেতনা আমাকে কাঁদিয়ে তুলেছে। ফাহিম সাহেব এর সাথে গ্যাম্বিয়ার সফরেও যান, সেখানে জামাতের কাজ দেখেন। তারপর গভীর প্রভাব পড়ে ফাহিম সাহেব। এরপর তাকে সেখানে বয়াত ফর্ম দেন, বয়াত ফর্ম পড়েন, বয়াতের শর্তাবলী পড়েন। শিক্ষিত মহিলা ছিলেন প্রথমে। মরহুমা বলেন যে আমি কখনো এতে সিগনেচার করতে পারবো না, কিন্তু পড়ার পর তিনি স্বল্পতম সময়ের ভিতর 2006 সনের 18 মার্চ বয়াত ফর্ম পূরণ করেন। আর এভাবে এরপর বয়াতের চিঠিও আমাকে লেখেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল, জামাতের কাজে স্বামীর সাহায্য করতেন। হল্যান্ড জামাতের প্রেস সেক্রেটারিও ছিলেন আর অনুবাদে সাহায্য করতেন তাকে। ওসিয়তের যখন তাহরিক করা হয়, ওসিয়ত সম্পর্কে যখন জানতে পারেন, আমার খুতবা শুনেন, স্বল্পতম সময়ের ভিতর তিনি ওসিয়তও করেন। 2009 সনে মরহুমা স্বামী ফাহিম সাহেবের সাথে জীবন উৎসর্গ করেন। হিউম্যানিটি ফার্স্টের অধীনে যে এতিমখানা নির্মিত হয় পশ্চিম আফ্রিকার বেনিনে, তিনি সেখানে স্থানান্তরিত হন। বাধ্যত এটি একটি আবেগতাড়িত সিদ্ধান্ত মনে হতো, কেননা ব্যাংকে ভালো চাকরি করতেন তিনি, সেই চাকরি ছেড়ে দিয়ে গিয়েছিলেন। হল্যান্ডের মুরব্বী ইনচার্জ বলেন, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি যে আফ্রিকার অবস্থা তত আরামদায়ক নয়, মানসিকভাবে প্রস্তুতির জন্যই বলে। মরহুমা বলে যে মুরব্বী সাহেব, আমাকে এসব কিছু বলার প্রয়োজন নেই, আমি চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি, ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। তার আত্মীয়স্বজন তাকে বলেন যে আফ্রিকা চলে গেছেন, আর তার আত্মীয়স্বজন ধরে নিয়েছে জামাতে আহমদীয় একটি কোম্পানির মতো, কেননা কোম্পানিরা অনেক সময় দলীয় হয়ে গেলে কিছু বাকি থাকে না, কোথাও এমন না হয় যে সেখানে গিয়ে এসপার ওসপার সবই হারাবে। তিনি আত্মীয়স্বজনকে উত্তর দেন খ্রিস্টানদের যে তার ইমান বড় দৃঢ় ছিল। তিনি বলেন যে এটি নিয়ে ভাবার প্রয়োজন নেই, জামাতে আহমদিয়া এক কোম্পানি নয় যে দিওয়ালিয়া হয়ে যাবে, এটি কখনো দিওয়ালিয়া হতে পারে না। আমি যদি মারা যাই, আমি সেই এতিমখানায় কবরস্থ হওয়া পছন্দ করব। মরহমা ইউরোপিয়ান সমাজে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, খুব ভালো চাকরিও করতেন, তা সত্ত্বেও আফ্রিকায় বড় কষ্টকর পরিস্থিতির ভিতর খুব সুন্দরভাবে ওয়াকফ হিসেবে জীবন অতিবাহিত করেছেন। গভীর দায়িত্ববোধের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন, রীতিমতো নামাজ পড়তেন। যখন থেকে আহমদী হয়েছেন রীতিমতো নামাজ পড়তেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কখনো নামাজ পরিত্যাগ করতেন না, বরং অন্যদেরকেও যথাসময়ে নামাজ পড়ার নসিহত করতেন, রীতিমতো মনোযোগ সহকারে খুতবা শুনতেন। আর সব কথা নসিহতপূর্ণ কথা হলে আমল করার চেষ্টা করতেন। ইসলাম আহমদীয়তের প্রতি ভালোবাসা ধারণা এভাবে করা যায় যে অন্য আহমদি যাদেরকে দেখতেন যে ইসলামী শিক্ষা পুরোপুরি অনুসরণ করছে না, খুবই দুঃখ ভারাক্রান্ত হতেন যে এরা কেন আহমদি হওয়া সত্ত্বেও ইসলামী শিক্ষা কেন অনুসরণ করে না। রীতিমতো কোরআন তেলাওয়াত করতেন আর অনুবাদ এবং তাফসির পরে বোঝার চেষ্টা করতেন। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, এতিমখানার ইনচার্জ ছিলেন, তাদেরকেই নিজের সন্তান হিসাবে বরণ করেছিলেন। হিউম্যানিটি ফার্স্টের আহমদ ইয়াহিয়া সাহেব বলেন যে আমি সেখানকার এতিমখানা দারুল একরাম যা জামাত পরিচালনা করছে তা দেখার জন্য গিয়েছি, দেখার সুযোগ হয়েছে। তখন দারুল একরামে 2 মাস থেকে আরম্ভ করে 12 বছর বয়স্ক বালক ছিল, যদিও স্টাফও ছিল, কিন্তু 2 মাসের এক এতিম কন্যা সবসময় তার কোলে আমি দেখেছি, কোন শিশুর স্বাস্থ্য ভালো না হলে গভীর উৎকণ্ঠা এবং উদ্বেগ নিয়ে তার জন্য বিশেষ ঔষধের ব্যবস্থা করতেন। পড়ালেখা সংক্রান্ত রিপোর্টে কোনো কথা যদি মনোযোগের দাবি রাখত, তা বিভিন্নভাবে তার উন্নয়নের চেষ্টা করতেন গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে। তিনি বলেন, আমি যখনই তাকে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনের প্রেক্ষাপটে কোনো প্রশ্ন করেছি যে কোনো প্রয়োজন থাকলে বলুন, তিনি এটি উত্তর দিতেন যে আমরা তো জীবন উৎসর্গ করেছি, আমরা খোদার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আর ইয়েতিম শিশুদের সেবা করার সুযোগ পেয়েছি, আর আমরা খুবই আনন্দিত, আমাদের জন্য চিন্তা করবেন না। কিন্তু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রশ্ন আসলে, তার উন্নয়নের উত্তর সংক্রান্ত কোনো কথা হলে তাৎক্ষণিকভাবে দৃষ্টি আকর্ষণ করতেন। একইভাবে আথর জুবের সাহেব, যিনি জার্মানির হিউমিডিফার্স্টের চেয়ারম্যান, তিনি বলেন যে তার স্বামী ফাহিম সাহেব বলেছেন, শুরু থেকেই লটারি খেলার অভ্যাস হল, ইউরোপে এর প্রচলন রয়েছে সর্বত্র। যখন তাকে বলা হয় যে ইসলামে এটি নিষেধ, তাৎক্ষণিকভাবে তা পরিত্যাগ করেন আর লটারিতে যেই অর্থ নষ্ট করতেন তা সাপ্তাহিক চাঁদা হিসাবে জামাতকে দেওয়া আরম্ভ করেন। বিভিন্ন সফরের রিপোর্ট যখন নিতাম, অর্থাৎ আমার সফর, ডাক্তার সাহেব জার্মানির বিভিন্ন সফরে আমাদের সাথে থাকেন, ডক্টর আথর জুবের সাহেব, তিনি খুবই আবেগ আপ্লুত হয়ে যেতেন কথা শুনে, সফরের বৃত্তান্ত শুনে আবেগ আপ্লুত হয়ে যেতেন, চোখে পানি নেমে আসত, অতিথি পরায়ণ ছিলেন, সেখানকার মানুষকে গভীরভাবে ভালোবাসতেন, শ্রদ্ধাবোধও ছিল। এই ভালোবাসার কারণে পাড়ার মানুষ, যেখানেই যে পাড়ায় থাকতেন ম্যারিনে, পাড়ার সব মানুষ তাকে মামা হিসেবেই ডাকত এবং ব্যক্তিগত বিষয়ে তার কাছে পরামর্শ চাইত। সেখানকার আমির জামাত, অর্থাৎ ম্যারিনের আমির জামাত লিখছেন যে চাঁদার বিষয়ে খুবই সচেতন থাকতেন, রীতিমতো চাঁদা দিতেন, আর পর্তনবু অঞ্চলের মোবাল্লেকের কাছে দুই তিনবার বলেন যে আপনি এসে আমাদের কাছ থেকে সময় মতো চাঁদা নিয়ে যাবেন, সবসময় ওসিয়তের চাঁদা প্রথম সুযোগেই দিয়ে দিতেন। আমি যখন বাইতুল ফতু নবনির্মাণের তারিখ করি, উৎসাহ উদ্দীপনার সাথে এ খাতে আর চাঁদা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। আহমদিয়া দারুল ইকরাম মনোযোগ সহকারে আন্তরিকতা ভালোবাসার সাথে দায়িত্ব পালন করতেন, দুধের শিশুদের কোলে নিয়ে ঘুরে বেড়াতেন, তাদের দেখাশোনা করতেন। তার মৃত্যুর মাধ্যমে মনে করি দারুল ইকরামের শিশুরা এখন ইতিম হয়ে গেছে, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি রহম এবং কৃপা করুন এবং মাগফিরাত করুন। এমন বিশ্বস্ত এবং ওয়াকফের চেতনায়
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَاذْكُرُوا اللَّهَ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ